জয় শ্রীরাধে। আমরা গতদিন যুধিষ্ঠির মহারাজের কথা অনুযায়ী তিনি শুনতে চেয়েছিলেন যে এই পৃথিবীতে আমার থেকে দুঃখী কি আর কেউ হয়েছিল। ঋষি মার্কণ্ডেয় বললেন, কেন? দশরথ নন্দন ভগবান রামচন্দ্র তিনি তোমার থেকে আরও অনেক বেশি দুঃখিত হয়েছিলেন। তা আমরা সেই প্রসঙ্গ অর্থাৎ রামায়ণ সংক্ষেপ আকারে শ্রবণ করব এবং সেই ঋষি মার্কণ্ডেয় তিনি সংক্ষেপ আকারেই এই রামায়ণ বর্ণনা করেছেন। দেবতারা একে একে ভগবান রামচন্দ্রকে সহায়তা করবেন বলে কি করলেন, তারা এই লোকে এসে বানর এবং ভাল্লুকদের মধ্যে মানে বংশবিস্তার আরম্ভ করলেন। তারা ভীষণ প্রতাপী, অনেক শক্তি সম্পন্ন। তারা একত্রিত হলেন। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আপনি শ্রী রামের সব ভাইয়েদের জন্ম কথা তো শ্রবণ করালেন, কিন্তু এখন আমি তাদের সেই বনবাসের কথা শুনতে চাই। কারণ তিনি তো সেই বনবাসে থেকেছিলেন, থাকছিলেন, তাই চিন্তা করছিলেন যে প্রভু রামচন্দ্র তিনি সেই বনপ্রদেশে কিভাবে থাকতেন, তাই তিনি জানতে চাইলেন। ঋষি মার্কণ্ডেয় বললেন যে পুত্র জন্মগ্রহণ করার পর মহারাজ দশরথ তিনি অত্যন্ত প্রসন্ন হলেন, ভীষণ আনন্দ। তার কোনো সন্তানই হয়নি। বহুকাল পরে যা মানে ঋষিদের অভিসম্পদ হোক বা আশীর্বাদ হোক, যেভাবেই হোক পুত্র প্রাপ্ত হয়েছেন, আনন্দই আর আনন্দ। তাই তাদের জাত কর্মাদি সংস্কার করিয়েছিলেন, তারপরে উপনয়ন সংস্কার করিয়েছিলেন এবং যথাসময়ে তাদেরকে গুরুগৃহে প্রেরণ করেছিলেন। সেই ভ্রাতচতুষ্টয় তারা কিভাবে এবং কত সুন্দরভাবে যে গুরুদেবকে প্রসন্ন করে সেখান থেকে বিদ্যা অধ্যয়ন করেছিলেন তাও সংক্ষেপ আকারে বললেন। তারপরে যথাসময়ে তিনি তারকাদি রাক্ষসকেও বধ করেছিলেন আর তিনি সমস্ত বেদ, ধনুর্বেদ, ধর্মশাস্ত্র, অর্থশাস্ত্র, নীতিশাস্ত্র ইত্যাদি ইত্যাদি বিদ্যায় পারদর্শিতা লাভ করলেন। তারা চার ভাই রাম, লক্ষ্মণ, ভরত আর শত্রুঘ্ন। এবারে যথাসময়ে চার পুত্রের সকলের বিবাহ হল। ভগবান রামচন্দ্র তিনি সীতাদেবীকে বিবাহ করেছিলেন এবং সেই সীতাদেবী এত সুন্দরী যে মনে হয় যেন সাক্ষাৎ সেই বৈকুণ্ঠের লক্ষ্মী দেবী। ভগবান রামচন্দ্র তাকে লাভ করে অত্যাধিক আনন্দে জীবন যাত্রা নির্বাহ করছিলেন। রাজা দশরথ অত্যন্ত বুদ্ধিমান ছিলেন। তিনি চিন্তা করলেন, আমার বয়সও হয়েছে আর সমস্ত প্রজাদের প্রিয় সেই ধর্মাত্মা রামচন্দ্র সে সকলের প্রিয় হয়ে উঠেছে, সে যৌবনে পদার্পণ করেছে, অতএব তাকে সর্বপ্রথম যুবরাজ পদে আসীন করা যাক। তাই সৎ মন্ত্রী এবং ব্রাহ্মণগণদের ডাকিয়ে কি করলেন, রামচন্দ্রের এই কথা তিনি বললেন। সকলে আনন্দই আর আনন্দ, বলছেন কি মহারাজ, এ তো একেবারে শুভ সময় এসেছে, রামের মতো পুত্র মানে সারা পৃথিবীতে খুঁজলেও কাউকে পাওয়া যাবে না, আমাদের এতে সম্মত আছে। তাকে যুবরাজ পদ প্রদান করলেন। এবারে যুবরাজ পদ প্রদান করার পরে রাজা করবেন যখন, তখন এক মানে বিধির বিধান বড় কঠিন সেই মানে ভয়ঙ্কর সময়ে সে উপস্থিত হল। যখন এই খবর মন্থরা জানতে পারল, সেই দুষ্টা মন্থরা গিয়ে মানে ভরতের মা কৈকেয়ীকে গিয়ে বললেন যে তোমার কপালে এখন শনি এসে পড়েছে, কূটযুক্তি আরম্ভ হয়ে গেল, তুমি এখন রামের দাসী হবে গো। কৈকেয়ী সে পরমা সুন্দরী এবং সর্বদা সত্যভাষী, ধর্মনিষ্ঠ এবং পতি সেবা পরায়ণ ছিলেন। কৈকেয়ী খুব ভালো, কিন্তু এই মন্থরা তার বুদ্ধিকে উলট পালট করে দিল। যে কোন শাস্ত্রে এই জন্য বলছে যে অসৎসঙ্গ এমনই একটা জিনিস যে মানুষ সিদ্ধি লাভ করার পর্যায়ে পৌঁছেছে, কিন্তু সে যদি অসৎসঙ্গে পড়ে যায় তাহলে সেই সিদ্ধি সে লাভ করতে পারে না। অসৎসঙ্গ এতই খারাপ, মন্থরা গিয়ে মানে তাকে ভীষণভাবে মানে আজে বাজে কথা বলতে লাগলো। তুমি জানো না এখন ভরত গিয়েছে তার মাতুলালয়ে মানে মামার বাড়িতে, এই সময় বুদ্ধি করে দশরথ সে রাজা মানে রামচন্দ্রকে রাজা করে দিচ্ছে, কত বড় অন্যায়। যদি তাদের মধ্যে এই দুরভিসন্ধি না থাকবে তাহলে ভরত থাকলেই করতে পারত, এটা তুমি বুঝতে পারছো না? হে রানী, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আর ভরতকে তো আমি আমার প্রাণের টুকরো মনে করি, তা সেই ভরত রাজা হবে না, এ তো কোনো প্রকারেই হতে পারে না, এ তো কোনো প্রকারেই হতে পারে না। এবারে সে বলছে কেন, মন্থরা তোর বুদ্ধি একেবারে খারাপ হয়ে গেছে, তুই জানিস রামচন্দ্র আমার কত প্রিয়, সে আমি তাকে যদি মুখে অন্ন তুলে না দিই তাহলে সে খায় না, কোথাও গেলে সে আমাকে প্রথম প্রণাম করে, তারপরে মানে দিদিকে প্রণাম করে কৌশল্যাক, তা তোর মনে এত পাপ কেন রে? তা বলছে মন্থরা বলছে যে রানী তুমি জানো না, তুমি কিছু বুঝতে পারছো না, এই রাজা দশরথ সে দুষ্ট বুদ্ধি সম্পন্ন, সে রামকে বুদ্ধি করে এই সময় রাজা করে দিচ্ছে, এ খুব খারাপ কাজ। এবারে বলছে তাহলে তুমি বলো আমি কি করতে পারি। বলছেন দেখো আমি সেই ভরতকে এই দেশের রাজা রূপে দেখতে চাই, তুমি কি চাও না? তুমি মা হয়ে সেই ইচ্ছা করো না? এবারে অসৎসঙ্গ করতে করতে খানিকক্ষণের মধ্যে তার বুদ্ধিরও পরিবর্তন চলে আস, সে তখন বলছে তাহলে এখন আমি কি করব তুই বল, মন্থরাকে বলছে। মন্থরা বলছে দেখো একবার যখন মহারাজ দশরথ তিনি যুদ্ধে মানে মূর্ছা হয়েছিলেন তখন তুমি তার সারথি ছিলে, তা তুমি সেই মৃত্যুর কবল থেকে সেই রথকে দূরে এনে রাজাকে প্রাণ দান করেছিল। তা সেই দশরথ রাজা তোমাকে বলেছিল যে রানী আজ তুমি আমার সারথি হয়ে এই যুদ্ধক্ষেত্রে মুমূর্ষু অবস্থা থেকে আমাকে প্রাণ দান করেছ, তুমি আমার থেকে তিনটি বর চেয়ে নাও। তখন রানী কৈকেয়ী বলল না মহারাজ আমি বর নেব না। বলছেন না তুমি বর নিয়ে নাও। তো বলছেন ঠিক আছে তাহলে আমার এই তিনটি বর গচ্ছিত থাকুক। তা তোমার এবার মনে পড়েছে সেই তিনটে বর চেয়ে নেওয়ার এখন সুবর্ণ সুযোগ এসেছে। এবারে দেখতে দেখতে অসৎ সঙ্গে পড়ে সেই কৈকেয়ীর বুদ্ধিকে ভ্রষ্ট করে দিল, সে তখন রাজাকে মানে নিজ দাসী দিয়ে তাকে আনয়ন করালো। দাসী গিয়ে বলল যে মহারাজ মহারানী কইকেয়ী আপনাকে এই মুহূর্তেই দেখেছেন, আর অপরদিকে সেই শ্রীরামের মানে তার দেখতে কত সুন্দর ছিলেন, কর্মেও যেমন ধর্মেও তেমন দেখতেও তেমন, তিনি অত্যাধিক সুন্দর ছিলেন। রামের সুন্দর চক্ষু ঈষৎ রক্তবর্ণ ছিল, আর আজানুলম্বিত পর্যন্ত বাহু ছিল, আর দেখতে একেবারে সাক্ষাৎ দেবতাদের ন্যায়। তার চাল চলন বিশাল বক্ষস্থল, মাথায় এক রাশ কুঞ্চিত কালো কেশ, আর দেহের দিব্যকান্তি যেন বিদ্যুতের মতো চমকিত হচ্ছিল। আর সেই রামচন্দ্র যখন যুদ্ধ করতে যান তখন দেবরাজ ইন্দ্র পর্যন্ত মানে ভয়ভীত হয়ে যান, এমন তার পরাক্রম। তা তিনি সর্ববিদ্যায় পারদর্শী, জিতেন্দ্রিয়, দুষ্টের দমনকারী, ধর্মাত্মা, সাধুগণের রক্ষক, ধৈর্যবান, দুর্ধর্ষ, বিজয়ী এবং অজেয় ছিলেন। কিন্তু এক মহাকাল এসে উপস্থিত হলো সেই সময়। কইকেয়ী বলছেন, ঠিক যখন অভিষেক হবে তার কিছু আগে রাজাকে বলছেন যে মহারাজ, আমি আপনার থেকে তিনটে বর যে পাব সেটা কি আপনার মনে আছে? বলছেন, হ্যাঁ দেবী, সে তো মনে আছে। বলছেন, সেই বর তিনটে আমি এখনই চাই। বলছেন, ঠিক আছে, তুমি চাও, ও তো তোমার পাওনা বর, তুমি যখন খুশি তখন নিয়ে নেবে, এতে তো কোনো অসুবিধার কথা নেই দেবী, চাও তুমি। তা এমন বর চাইলেন যে দশরথের মাথায় যেন সাক্ষাৎ বজ্রপাত হওয়ার মতন। তিনি বললেন যে আপনি যে রামকে রাজা করতে চলেছেন, রাম রাজা হবে না, তার পরিবর্তে আমার পুত্র ভরত রাজা হবে, আর রামচন্দ্র সে 14 বছরের জন্য বনে চলে যাবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি তো ভেঙে পড়লেন, ক্রন্দন করছেন আর বলছেন, হে কইকেয়ী, তুমি এ কি বর চাইলে? এর থেকে তুমি আমার প্রাণকে যদি চাইতে তাও আমি তোমাকে দিতাম, কিন্তু তুমি এ কেমন ধরনের বর চাইলে? এ তো তোমার অনুচিত। বলছেন, বর তো বরই হয়, এতে উচিত আর অনুচিতের কি হল? মহারাজ একেবারে মৃতপ্রায় অবস্থা, তিনি নিজে স্থির হয়ে দাঁড়াতে পারছেন না, পড়ে যাচ্ছেন, আর অনর্গল তিনি অশ্রু বিসর্জন করছেন, কিন্তু কাউকে কিছু বলার মতো শক্তিও তার আর নেই। ভগবান রামচন্দ্র তিনি চিন্তা করলেন, কি ব্যাপার, পিতাজি হঠাৎ অসুস্থ, যে ব্যক্তি এত খুশি এত আনন্দ যে আমি রাজা হব, আর তিনি এখন বিলাপ করছেন, আর শয্যাশায়ী তাকে মানে বৈদ্য আদি পর্যন্ত দেখানো হচ্ছে। তিনি গিয়ে দণ্ডবত প্রণাম করে বলছেন যে, হে পিত, হে মহারাজ, আপনি হঠাৎ এইভাবে ভেঙে পড়েছেন কেন? তার বাক শক্তি পর্যন্ত স্ফুরিত হচ্ছে না, কথা বলতে পারছেন না, তিনি রোদন করছেন আর রামের দিকে তাকিয়ে বারংবার অশ্রুপাত করছেন। মাতা কইকেয়ীকে প্রণাম করে বলছেন, হে মাতো, পিতাজি তো বলতে পারছেন না, তা আপনি কি তার কোনো সন্ধান জানেন? তো বলছেন, হ্যাঁ জানি বটে, তার সন্ধান আমি বলতে পারি, তিনি কি জন্য এবং কেন এইভাবে ভেঙে পড়েছেন। বলছেন, দেখো, আমি তিনটি বর পেতাম মহারাজের কাছে, তা সেই তিনটি বর আমি এখন যথাসময়ে মানে চেয়ে নিয়েছি। প্রথমবার হচ্ছে যে তুমি রাজা হতে পারবে না, এবং দ্বিতীয় ভরত রাজা হবে, তৃতীয় তুমি 14 বছরের জন্য বনে চলে যাবে। রামচন্দ্র হেসে বলছেন, মা ব্যাস এতটুকু কথা? দেখুন রামের চরিত্র কেমন, এই অল্প একটু কথার জন্য পিতাজি এত ভেঙে পড়েছেন, এ তো আমার খুবই সৌভাগ্য যে আমি পিতৃ আজ্ঞা পালন করতে পারবো বলে একটি সময় ভগবান করে দিয়েছে। এই রামায়ণ এমনই, এই রামচন্দ্রের চরিত্র এমনই মানুষকে কিভাবে বাঁচতে হবে সেটা শিখিয়েছে, কিভাবে মানুষকে বাঁচতে হয়, কিভাবে সংসারী হয়ে কিভাবে কেমনভাবে সকলকে সম্মান প্রদর্শন করিয়ে বেঁচে থাকতে হয়। আর শ্রীমৎ ভাগবত তাতে কি আছে, যে কিভাবে মরলে মানুষ উত্তম গতি প্রাপ্ত হয়। এই রামায়ণ মানুষকে বাঁচতে শিখিয়েছেন, আর শ্রীমৎ ভাগবত মানুষকে মরতে শিখিয়েছেন, কিভাবে মরলে উত্তম গতি প্রাপ্ত হওয়া যায়। রামায়ণ আর মহাভারতের মধ্যে এটাই হচ্ছে বিশেষ ভেদ। তিনি পিতাকে সঙ্গে সঙ্গে প্রণাম করে গৈরিক বসন ধারণ করে তিনি সকলের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন বনবাসে। পিতার মুখ থেকে কোনো বাক্য বেরোনোর মতো তার শক্তি ছিল না, কোনো কথাবার্তাই বলতে পারছেন না, শুধু হাতটা উঁচু করে ইশারা করছেন আর তিনি অস্ত্র বিসর্জন করছেন। তিনি পিতার আজ্ঞাকে পালন করার জন্য বনে চলে গেলেন, আর সেই শোকে মহারাজ দশরথ তিনি প্রাণ ত্যাগ করলেন। এবারে ভরত ছিল তার মামার গৃহে, তাকে অতি দ্রুতগামী অশ্বে আরোহ হয়ে এক দূত গিয়ে বললেন যে ভরত, তোমাকে এই এই মুহূর্তেই মানে রাজধানীতে যেতে হবে, কোনো কারণ জানালেন না। সঙ্গে সঙ্গে মামার গৃহ থেকে বিদায় নিয়ে তিনি ফিরে এলেন, এসে দেখলেন যে তার পিতার মৃত্যু হয়েছে, অন্ত্যেষ্টি ক্রিয়া করলেন। তারপরে তিনি চিন্তা করলেন যে কি ব্যাপার, এ তো আমাকে জানতে হবে। আর ভগবান রামচন্দ্র তিনি যে বনপ্রদেশে গেলেন সে সময় সীতাদেবী বললেন, না আমি আপনার অর্ধাঙ্গিনী, আপনার সুখে আমি সুখী, আপনার দুঃখে আমি দুঃখী, অতএব হে মহাত্মন, হে রাজন, আমি তোমাকে ছেড়ে এক পলও থাকতে পারবো না। তিনিও চলে গেলেন। আর লক্ষ্মণকে কোনো প্রকারেই রামচন্দ্র নিয়ে যাবেন না, বনপ্রদেশে কত কষ্ট পাবে, কত দুঃখিত হতে হবে, তাই কোনো প্রকারে যখন নিয়ে যেতে রাজি হলেন না, তখন লক্ষ্মণ বলছেন যে হে দাদাজি, আমি যখন জন্মগ্রহণ করি তখন আমার মা তিনি আমাকে তোমার সেবার জন্যই নিযুক্ত করেছিলেন। তো বলছেন, না না তুমি যেতে পারবে না, বনবাস তো আমার হয়েছে, সীতা সে যেতে চাইছে, ঠিক আছে আমি মেনে নিলাম, সে কোনো প্রকারেই মানতে রাজি নয় সেই কারণে, কিন্তু তুমি গেলে এই রাজ্য কে দেখবে? বলছেন, আমার রাজ্যের প্রয়োজন নেই। এর মধ্যে লক্ষ্মণের মাতা তিনি আসলেন, এসে বলছেন, দেখো রাম, যেখানে রাম সেখানে লক্ষ্মণ, আমি তো এই লক্ষ্মণকে তোমার সেবায় সমর্পণ করে দিয়েছি, অতএব তুমি যেখানে যাবে সেখানে এই লক্ষ্মণ যাবে, এটা আমার আদেশ। দেখুন তখনকার দিনের মায়েদের কেমন ত্যাগ ছিল, নিজের অত সুন্দর গুণবান পুত্রকে তিনি রামের সঙ্গেই পাঠিয়ে দিলেন। রামচন্দ্রের আর কোনো কথা থাকলো না সেখানে। এবারে ভরত যখন এসে জানতে পারল, তার মাতাকে জিজ্ঞাসা করল যে এই সমস্ত কি করে হলো, পিতাজির মৃত্যু হলো আমার ভগবানের সমতুল্য জ্যেষ্ঠ ভ্রাতা রামচন্দ্র এবং আমার প্রিয় লক্ষ্মণ সে কেন বনে গেল। কৈকেয়ী ঈষৎ হেসে বলছেন, এসব আমি তোমার মঙ্গলের জন্য করেছি। রামচন্দ্রকে রাজা করে দিচ্ছিল, আমি বুদ্ধি করে তোমাকেই রাজা বানালাম, এতে তুমি খুশি হওনি? তখন বলছেন, তুমি আমার মা নও গো, তুমি কুলঘাতিনী, আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে তিরস্কার করি, তুমি আমার অমন ধর্মাত্মা পিতাকে তুমি মেরে ফেললে, তুমি হত্যা করলে, আর আমার সেই ভগবান শ্রীরামকে তুমি বনে পাঠিয়ে দিলে, আমার অনুজ সেই লক্ষ্মণকে তুমি সেই বনে বনে অনাহারে না খেয়ে থাকার জন্য পাঠিয়ে দিলে, তুমি মা তোমাকে আমি ঘৃণা করি, তুমি আমাদের বংশের কলঙ্কিনী, আমি তোমাকে ঘৃণা করি, ধিক্কার দিই, বলে তিনি সেখান থেকে চলে গেলেন। দেবী কৌশল্যার কাছে গিয়ে তিনি বলছেন, মা আমি অপরাধী, তুমি আমাকে ক্ষমা করো। কৌশল্যাও তিনি অমায়িক। কৌশল্যা দেবী বললেন যে হে ভরত, আমি জানি তোমার কোনো দোষ নেই। বলছেন, না, সমস্ত প্রজাগণ জানবে যে এই সমস্ত আমারই চালাকি, আমারই ষড়যন্ত্র, আমাকে তারা ঘৃণা করবে। মা তুমি আমার সঙ্গে যাবে কি? আমি সেই আমার প্রভু শ্রীরামকে আবার ফিরিয়ে নিয়ে আস। বলছেন, ঠিক আছে। সকলে অনেক সৈন্য সামন্ত নিয়ে তারা একে একে চললেন রামচন্দ্র যেখানে ছিলেন। এবারে রামচন্দ্র যেখানে ছিলেন সেই তপস্বী বেশে সেই নন্দী গ্রামে সকলে পৌঁছে গেলেন। এবারে সমস্ত মুনি ঋষি ব্রাহ্মণ সৈন্য সামন্ত মন্ত্রী আদি সকলে গিয়ে অনুরোধ করলেন। সেখানে মহারাজ জনক মানে সীতামায়ের পিতাশ্রী তিনিও ছিলেন, অনেক অনেক ঋষিবৃন্দ ছিলেন, তারা সকলেই বোঝালেন যে দেখো তোমার পিতার আজ্ঞাই তো তুমি পালন করতে এসেছিলে, তা তিনিও আজ পরলোক গমন করেছেন, অতএব চলো, তুমি চলো। বলছেন, না না, আপনারা ধার্মিক ব্যক্তি হয়ে আমাকে যদি এমন উপদেশ দেন তাহলে আমার তো কদাপি মঙ্গল হবে না, আমি কি করে যাই? আমার পিতাশ্রী তিনি পরলোকগত হয়েছেন বলে আমি তার প্রতিজ্ঞাকে পালন করব না, এটা কোন শাস্ত্রের কথা? কোনো প্রকারে কেউ কত যুক্তি তর্ক দিয়ে বোঝাতে পারলেন। অন্তিম সময়ে মহাত্মা ভরত শ্রী রামচন্দ্রের পাদুকা নিয়ে চলে আসেন, আর তিনিও সন্ন্যাসীর বেশে সেই রাজকর্ম পরিচালনা করেও তিনি কখনো সেই রাজপাট সেই রাজৈশ্বর্য কখনো ভোগ করেননি। তিনি মানে কিছুটা দূরে গ্রামের মধ্যে থাকলেন, যেমনভাবে রামচন্দ্র থাকতেন ফল মূল কন্দ খেয়ে, তেমনভাবে তিনিও জীবিকা নির্বাহ করতে থাকলেন। এবং ভগবান রামচন্দ্রের সেই রাতুল যে খড়ম, সেই খড়ম দুটি সিংহাসনে রেখে তিনি তার নিচে বসে নিত্য প্রতি পূজন করতেন, আর তিনি প্রতিনিধি হয়ে রাজ্য পরিচালনা করতেন। অপরদিকে শ্রী রামচন্দ্র দেখলেন, আমি যদি এখানে থাকি তাহলে সব সময় সেই রাজধানীর সমস্ত প্রজা মন্ত্রীরা এসে আমাকে বারবার বিরক্ত করবে, অতএব তিনি সেখান থেকে অনেক দূরে চলে গেলেন, সর্বঙ্গ মুনির আশ্রমে কাছে চলে গেলেন। সেটা ভীষণ বন, ভয়ঙ্কর জঙ্গল। সেই জঙ্গলের মধ্যে গিয়ে গোদাবরী নদীর তীরে দণ্ডকারণ্যে তিনি বাস করতে থাকলেন। আর তার কাছেই জনস্থান নামে একটি বন ছিল এবং সেই বনে খর নামক এক ভয়ঙ্কর রাক্ষস বাস করত। তা সেই রাক্ষস সমস্ত ব্রাহ্মণদের যাগযজ্ঞে বাধার সৃষ্টি করতেন, অত্যাচার করতেন, সমস্ত মুনি ঋষিদের ধরে খেয়ে ফেলতেন। তা তিনি সেই খড়কে মানে মারার জন্য প্রস্তুতি হলেন এবং সেই খড় নামক দৈত্যকে তিনি বধ করলেন। আর এই খড়ের এক বোন ছিল সুপর্ণখা, সেও এসে কিছু অসৎ ব্যবহার করার দরুন তার নাক কেটে দিয়েছিলেন লক্ষ্মণের দ্বারা। এবারে ওই বনে থেকে তিনি তপস্বীদের রক্ষা করতে থাকলেন রাম লক্ষ্মণ, তারা মহাধনুর্ধারী মহাপরাক্রমশালী যোদ্ধা ছিলেন। এখানে মহাভারতে বলছেন সেই সমস্ত ঋষিগণকে মানে শান্তিতে যাতে যাগ যোগ হোমাদি করতে পারেন সেজন্য তিনি সেই বনেই 14,000 রাক্ষসকে বধ করেছিলেন। 14,000 রাক্ষস, কম কথা? এবারে সেখান থেকে সেই যে সুপর্ণখা, যার ভ্রাতা লঙ্কেশ রাবণ, রাবণের কাছে গিয়ে সমস্ত কিছু বৃত্তান্ত বললেন। বললেন, আচ্ছা, তার এত বড় সাহস, সে আমার ভ্রাতা খড়কে হত্যা করল, তারপরে তুমি আমার ভগিনী তোমার নাক কেটে অসম্মান করলো, কি নাম তার? বলছেন মুনি ঋষিরা তাকে শ্রীরাম বলে জানেন। কিন্তু হে ভ্রাত, তুমি যদিও সমস্ত রাক্ষসদের রাজা, তথাপি তাকে দেখে না মানুষ বলে মনে হয় না, সাক্ষাৎ নারায়ণ বলেই মনে হয়। বলছেন সে নারায়ণ হোক আর যেই হোক, আমি ওকে প্রাণদণ্ড দেব। আর সেই রাক্ষসী সে বলছে যে হে ভ্রাত, তার গৃহে সেই বনবাসী ভিক্ষুক রামের এক পত্নী দেখলাম, সে তো মানে সেই বনকেই আলো করে রেখেছে, এত তার রূপ, এত সে সুন্দরী, তুমি তার সেই স্ত্রীকে হরণ করো। রাক্ষসেরা স্বাভাবিক স্ত্রীদের প্রতি লোলুপ হয়, তাই বলছেন আচ্ছা ঠিক আছে তুমি যাও। এইভাবে অপরদিকে তিনি বিভিন্ন স্থান ভ্রমণ করতে করতে মানে গোকর্ণে তীর্থে গিয়ে উপস্থিত হলেন। আর অপরদিকে সেই দুষ্ট রাক্ষস রাবণ, সে মারিচের সঙ্গে সাক্ষাৎ করল। মারিচ, সেও রাক্ষস কিন্তু সে ভালো, সে ইচ্ছা অনুসারে রূপ পরিগ্রহ করতে পারত, সে তপস্যা করছে। সেখানে রাবণ গেল, রাবণকে দেখে সে তো রাজা মারিচ উঠে দাঁড়িয়ে তাকে সম্মান করল। বলছেন বলুন আপনি কি জন্য আমার কাছে এসেছেন, আমার মনে হয় অবশ্যই কোনো প্রয়োজন। বলছেন হ্যাঁ মারিচ, আমার বিশেষ প্রয়োজন। তা বলছেন দেখো, আমার ভ্রাতা খর সেই খড়কে সৈন্য সামন্তের সঙ্গে বিনষ্ট করেছে রাম, আমার ভগিনী সুপর্ণখার নাক কান কেটে তার অসম্মান করেছে, অতএব আমি তার প্রতিশোধ নিতে চাই। বলছেন তা সেজন্য আমি কি করতে পারি? বলছেন দেখো, তুমি ইচ্ছানুরূপ শরীর ধারণ করতে পারো, অতএব তুমি এক কাজ করো, যে বনপ্রদেশে সীতা আছে সেই সীতা যাতে তোমাকে দেখতে পায়, তুমি একটি হরিণের রূপ ধারণ করবে, তোমার শিংগুলো সোনার হবে, তোমার লোমাবলী সকল সেও স্বর্ণের মতো চকচক করবে, তুমি স্বর্ণ হরিণ হয়ে যাও, সীতা যাকে তোমাকে দেখতে পায়, সীতা সেই হরিণকে নেয়ার জন্য অভিলাষ ব্যক্ত করবে, আর রাম যখন সেই হরিণকে মানে তোমাকে ধরতে যাবে তখন তুমি তাকে তোমার মায়া দ্বারা বহু দূরে নিয়ে যাবে, আমি সেই সময় দেবী সীতাকে হরণ করব। বলছে না না, এ আমার দ্বারা সম্ভব নয়, তিনি সাক্ষাৎ নারায়ণ। তার স্ত্রীকে, সেই লক্ষ্মী দেবীকে অপহরণ করা মহা অপরাধ, আমি এ করতে পারবো না। বলছেন আমি তোকে এক্ষুনি এই মুহূর্তে প্রাণদণ্ড দেব। তখন মারির চিন্তা করছে, সে ধার্মিক রাক্ষস, সে চিন্তা করছে আমি যদি মরি তাহলে এই পাপীর হাতে কেন মরি, পাপীর হাতে মরলে আমার গতি অধোগতি হবে, আর আমি যদি সেই প্রভুর রামচন্দ্রের বাণে যদি মরে যাই তাহলে আমার সেই ভগবান শ্রীরামের ধাম প্রাপ্ত হবে, অতএব এই নোংরা লোকের হাতে মরার থেকে প্রভুর হাতেই আমি মরব, চিন্তা করছে। বলছেন ঠিক আছে, আমি সেই রূপী ধারণ করব। দেখতে দেখতে অতি আকর্ষণীয় এক হরিণের রূপ ধারণ করলেন মারিচ। সীতাদেবী পুষ্প চয়ন করছিলেন এবং সেই হরিণকে দেখতে পেল। তিনি ভগবান রামচন্দ্রকে বলছেন যে প্রভু, এই হরিণটা আমাদের আশ্রমের আশেপাশে বিচরণ করছে, সে স্বর্ণের হরিণ, আমি ওই হরিণটিকে চাই। সীতাদেবী কোনোদিন কিছু চায়নি, আর সেই হরিণ এত আকর্ষণীয় যে দেখলে মনকে একেবারে আকর্ষণ করে নিচ্ছে। শ্রীরাম সীতার ইচ্ছা পূরণার্থে তিনি লক্ষ্মণকে বললেন, লক্ষ্মণ তুমি সীতাদেবীকে রক্ষা করো, আমি ওই হরিণটিকে নিয়ে আসছি। তুমি যেমনই হোক, আমি যতই বিপদে পড়ি তুমি কিন্তু সীতাকে ছেড়ে যেও না। বলছেন ভ্রাতা ঠিক আছে, আমি তাই করব। এবারে সে তো মায়াবী হরিণ, সাধারণ হরিণ নয়, সে বন হতে বনান্তরে নিয়ে গেল, এক বন থেকে আরেক বনে নিয়ে চলে গেল, আর দূরের থেকে শব্দ শোনা যাচ্ছে লক্ষ্মণ বাঁচাও, লক্ষ্মণ আমাকে বাঁচাও, আর সেই শব্দ লক্ষ্মণও শুনতে পাচ্ছে, সীতাও শুনতে পাচ্ছে। এখন সীতা বলছে, লক্ষ্মণ যাও যাও, তুমি অতি শীঘ্র এই ধনুষ বাণ নিয়ে যাও, তোমার ভ্রাত, জ্যেষ্ঠ ভ্রাত, সে বোধ হয় কোনো বিপদে পড়েছে, দেখো দেখো শোনা যাচ্ছে। আর তখন সেই মারিচ সে শব্দ করছে যে লক্ষ্মণ বাঁচাও, সেই রামের কণ্ঠে, রামের কণ্ঠ সুরে। কিন্তু লক্ষ্মণ বুঝতে পারছে এ কোনো মায়াবী, লক্ষ্মণ তো সর্ববিদ্যায় নিপুণ, তিনি সীতাদেবীকে বলছেন যে মা, সীতাকে মা বলতেন, যে মা এ আমার ভ্রাতা রামের গলা নয়, এ কোনো মায়াবীর গলা। বলছে না না, ওই দেখো আমি পরিষ্কার শুনতে পাচ্ছি, সেই শ্রীরাম আমার পতিদেবতা, তিনি আর্তনাদ করছে। আর সেই মারিচ সে রামের কণ্ঠে বলছে যে হে লক্ষ্মণ আমাকে বাঁচাও। এবারে সীতাদেবী ধীরে ধীরে মানে ক্রোধিত হয়ে উঠ, হয়ে সে মানে ভীষণ অপশব্দ প্রয়োগ করা আরম্ভ করল। অন্তিম সময়ে লক্ষ্মণকে বলছেন, ওহো আমি বুঝতে পেরেছি তোমার দুষ্ট অভিপ্রায়, যে তুমি তোমার দাদার মৃত্যুর পর আমাকে ভোগ করবে বলে তুমি মানে তাকে বাঁচাতে যাচ্ছ না। তখন লক্ষ্মণ কেঁদে একবারে পাগল হয়ে যাচ্ছে, পা ধরে বলছে যে মা, আমার মনের মধ্যে এমন দুরভিসন্ধি নেই মা, আমি তোমাকে মা বলে ডাকি, এমন ভাব কোনোদিন হতে পারে? তা বলছে না না তুমি দুষ্ট। তখন সে বলছে যে তুমি যদি আমাকে সত্য সত্যই সেইভাবে না দেখে থাকো তাহলে আমার আদেশ পালন করার জন্য তুমি যাও, তোমার দাদাকে গিয়ে রক্ষা করো। লক্ষ্মণ জানে যে আজ এক ভীষণ অঘটনা হবে, তিনি একটি গণ্ডি কেটে দিয়ে গেলেন আশ্রমের চতুর্দিকে, আর বললেন মা তুমি যেন এই গণ্ডির বাইরে কোনো প্রকারেই এসো না, আমি চললাম। লক্ষ্মণ রোদন করতে করতে যখন সেই রামের অনুসরণ করছিলেন তখন কি হলো, ভগবান রামচন্দ্র সেই মারিচকে তীর দ্বারা যখন বিদ্ধ করল, তখন রাক্ষসেরা রূপ তো পরিগ্রহ করতে পারে, কিন্তু মৃত্যুর সময় তারা আসল রূপ প্রকাট করে ফেলে। ভগবান রামচন্দ্র দেখলেন এত রাক্ষস, তখন সেই মারিচ মরে যাওয়ার সময় বলছেন যে প্রভু আমি রাক্ষসী বলে শ্রীরাম বলে তিনি মারা গেলেন। রামচন্দ্র তিনি বুঝতে পারলেন যে এক অঘটনা অতি অবশ্যই আজ হবে। পেছনে তাকিয়ে দেখছেন লক্ষ্মণ রোদন করে ছুটে ফিরে আস, বলছেন লক্ষ্মণ আমি তো তোমাকে বলেছিলাম যে তুমি সীতাকে কোনো অবস্থাতেই যত বিপদ আসুক তুমি তাকে ছেড়ে একলা আসবে না। বলছেন যে মা আমাকে এই রূপ অপশব্দ প্রয়োগ করার দরুন আমি সহ্য না করতে পেরে আমি চলে আসতে বাধ্য হলাম। বলছেন সর্বনাশ হলো, সর্বনাশ হলো গো। আর অপরদিকে তারা তো অনেক দূরে চলে গেছে, মানে 2-3 বন পেরিয়ে গিয়েছে, আর সেই দুষ্ট লঙ্কেশ সে এক মানে ঋষির রূপ ধারণ করে কি করলো, বলছে গিয়ে ভিক্ষাং দেই। সীতাদেবী তিনি বলছেন যে আপনি একটু অপেক্ষা করুন, বলছেন না না আমি তো বহুদিন অনাহারি, আমাকে যদি এই মুহূর্তে কিছু ভিক্ষা না দাও, আমি যদি খেতে না পাই তাহলে আমি মারা যাব, মারা গেলে তোমার মানে স্বামীর কুল সব ধ্বংস হয়ে যাবে। বলছেন না না আপনি এমন করবেন না। বলছেন সাধু বাবা আপনি ভেতরে এসে মানে আমার ভিক্ষা গ্রহণ করুন। কিন্তু সেই দুষ্ট রাবণ সে প্রথমে গিয়ে দেখছে সেই যে গণ্ডি কাটা আছে লক্ষ্মণের, মানে লক্ষ্মণের যে রেখা সে বড় ভয়ঙ্কর, সেখানে কোনো দেব কোনো রাক্ষস যক্ষ গন্ধর্ব আদি কেউ প্রবেশ করতে পারবে না, তাহলে সে পুড়ে ছাই হয়ে যাবে। তা সে পরীক্ষা করার জন্য আগেই কি করলো, সেই যখন সেই লক্ষ্মণ রেখা আছে সেখানে যখন পা দিচ্ছে তা সেখানে আগুন জ্বলছে, আগুনের হলকা বেরোচ্ছে চতুর্দিক থেকে। রাবণ দেখছে এ তো পার হয়ে গেলে আমি পুড়ে এখানেই মারা যাব, তাই সীতাদেবী ভিক্ষা নিয়ে এসে বলছে যে হে মহাত্মন আপনি ক্রোধিত হবেন না, আপনি আমার এই গণ্ডির ভেতরে এসে আমার ভিক্ষা স্বীকার করুন, রাক্ষস তো প্রবেশ করতে পারবে না ওর ভেতরে। তা বলছেন না আমি হলাম গণ্ডির বাইরের সন্ন্যাসী, আমি কোনো বন্ধনের মধ্যে যাই না, এই গণ্ডিটা তো একটা বন্ধন করা আছে, আমি এর ভেতরে যেতে পারবো না, তুমি বাইরে এসে আমাকে ভিক্ষা দাও। বলছেন না আমার দেবর আমাকে নিষেধ করে গেছেন। বলছেন ঠিক আছে তাহলে আমি চললাম আর তোমার স্বামীর কুল সব ধ্বংস হবে। বলছেন না 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 আপনি এই অভিশাপ আমাকে দেবেন না। দিয়ে যখনই বাইরে বেরিয়েছে তখনই সে তার হাত ধরে তার আসল রূপ প্রকট করে বলছেন আমি হলাম লঙ্কার রাজা রাবণ, আমি তোমাকে নিজের পত্নী রূপে মানে নিয়ে চললাম। বলছেন ওরে দুষ্ট ওরে নীচ তুমি আমাকে ছেড়ে দাও। কিন্তু সেই দুষ্ট রাবণের শক্তিতে রাম মানে সেই সীতাদেবী পারলই না, দেখতে দেখতে তাকে অনেকক্ষণ ধরে মানে টানতে টানতে সেই রথে করে নিয়ে সে অতি দ্রুত গতিতে ছুটল আকাশ মার্গ দিয়ে। পথে যেতে যেতে হঠাৎ সেখানে গৃদ্ধরাজ জটায়ু ছিলেন, এই জটায়ু আবার দশরথের বন্ধু, তাহলে দশরথের যদি বন্ধু হয় তাহলে সীতাদেবী পুত্রবধূ হলেন। তিনি তখন চিন্তা করছেন যে কে এই দুষ্ট যে এক দেবীকে অপহরণ করে নিয়ে যাচ্ছে। তখন সেই গৃদ্ধরাজ জটায়ু সে তখন আকাশে উড়ল বৃদ্ধ, সে বলছে সীতাকে হে পুত্রবধূ আমি তোমার শ্বশুরের বন্ধু, আমি তোমাকে রক্ষা করব, তুমি চিন্তা করো না। এবারে সেই দুষ্ট রাবণ তাকে এই জটায়ু গিয়ে তার বিশাল চঞ্চু দিয়ে বিশাল নখ দিয়ে একবারে ক্ষত বিক্ষত করে দিতে লাগল, কখনো তার পাখার ঝাপটে মানে ডানার ঝাপটে সে একবারে হতভম্ব হয়ে যাচ্ছে, কিছুই করতে পারছে না। কিন্তু দেখতে দেখতে সেই দুষ্ট রাবণ মানে মাঝে সময় পেয়ে বিশাল এক মানে তরোয়াল ধারণ করে তার পাখা দুটোকে কেটে দিল, আর সে নিচে পড়ে গেল, আর রক্ষা করতে পারল না। এইভাবে সেই দুষ্ট লঙ্কেশ সীতাদেবীকে হরণ করে নিয়ে চলে গেল। এবারে যখন সেই লঙ্কায় গিয়ে পৌঁছালো, সীতা রাবণকে অনেক বোঝালো, কিন্তু সে কোনো প্রকারেই বুঝল না। বলছে না না, তা কোনো প্রকারেই সম্ভব নয়। আর সীতাদেবী যখন উপর দিয়ে যাচ্ছিলেন তখন ভীষণভাবে চিৎকার করছিলেন আর বলছিলেন, আমাকে বাঁচাও, কেউ যদি থাকো আমাকে বাঁচাও, অথবা আমার পতিকে গিয়ে তোমরা খবরটা দিও। এইভাবে নিজের অলঙ্কার বিভিন্ন স্থানে তিনি ছড়াতে লাগলেন, আর নিজের যে উত্তরীয় অতি সুন্দর একটি বসন ছিল, যেটা রামচন্দ্রের সঙ্গে সেই মানে উত্তরীয় বসনের মানে বিশেষ পরিচয়, তা দেখছেন পাঁচজন বানর তারা ঋষ্যমুখ পর্বতে বসে আছে, মানে হনুমানজি আছেন, অঙ্গদ ইত্যাদি ইত্যাদি সুগ্রীবাদী আছেন, সেখানে জাম্বুবানও আছেন। তা সেখানে সেই বস্ত্রটা ফেলে দিয়ে বলছেন যে হে বানররাজ, আমার পতিকে তোমরা খবর দিও, এটা দেখালেই তিনি বুঝতে পারবেন। কিন্তু তারা কিছু বুঝতে পারল না। এবারে অপরদিকে সেই ভগবান রামচন্দ্র আর লক্ষ্মণ তারা বিলাপ করছেন, আহা আজ এক সর্বনাশ হয়ে গেল। কিন্তু লক্ষ্মণের কোনো দোষই নেই, সেটাও রামচন্দ্র জেনে গেলেন। এবারে তারা আস্তে আস্তে দেখছেন পথে সেই গিদ্ধরাজ জটায়ু, সে মুমূর্ষু অবস্থায় তার পক্ষ দুটি কাটা রয়েছে, সে পড়ে আছে। তাকে দেখে রামচন্দ্র জিজ্ঞাসা করলেন যে হে পক্ষীরাজ, আপনি কে? বলছেন আমি তোমার পিতা দশরথের বন্ধু, আপনি এভাবে পড়ে আছেন? বলছেন তোমার সহধর্মিনী আমার পুত্রবধূ সীতাকে দুষ্ট রাবণ সে হরণ করে নিয়ে চলে গেছে। আমি তাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছিলাম, রাবণকে আমি কাবুও করেছিলাম, কিন্তু সে আমার পাখনা দুটো কেটে দেওয়ায় আমি আর উড়ে আমার পুত্রবধূ মানে সীতাকে রক্ষা করতে পারলাম না, বলে সে বিলাপ করছে। দেখতে দেখতে সেই কথা বলে সেই গৃদ্ধরাজ জটায়ু সেখানে প্রাণ ত্যাগ করলেন। তা পিতার বন্ধু হিসাবে তার অন্ত্যেষ্টি ক্রিয়া, অগ্নিসংযোগ আদি ক্রিয়া রামচন্দ্র সুসম্পন্ন করলেন। তারপরে তিনি আশ্রমে গেলেন, গিয়ে দেখলেন সত্যই সেই জটায়ু যা বলেছে তাই। তারপরে তারা অত্যন্ত দুঃখিত হয়ে সেই দণ্ডকারণ্যের দক্ষিণে যাত্রা করলেন, খোঁজা আরম্ভ করলেন। তিনি বললেন যে এই দক্ষিণ দিকে গিয়েছে। দক্ষিণ দিকে যাত্রা করতে করতে বহু দূর চলে গেলেন এবং দেখতে দেখতে অকস্মাৎ সেই কবন্ধ, যার হাত দুটো বিশাল, শরীরটা এখানে, হাত দুটো দেখতে দেখতে হয়তো মথুরায় পৌঁছে যাবে শিকার ধরার জন্য, সে লক্ষ্মণকে গিয়ে ধরল। লক্ষ্মণ রামচন্দ্রকে বলছেন, দাদাজি আপনি আমাকে বাঁচান, এ তো এক রাক্ষস আমাকে ধরেছে। ভগবান রামচন্দ্র তিনি অস্ত্র ধারণ করে মানে তরোয়াল দিয়ে সেই কবন্ধের হাত কাটা আরম্ভ করলেন। তারপরে সে কমজোরি হওয়াতে লক্ষ্মণ তার থেকে ছুটে যাওয়ায় সেই লক্ষ্মণও তার হাত কাটতে কাটতে যেখানে তার শরীরটা আছে সেখানে গেলেন। গিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, রামচন্দ্র কে তুমি? তিনি বললেন যে আমি কবন্ধ, আমি ঋষি সাপে এই প্রকার মানে শরীর প্রাপ্ত হয়েছে। তা আপনি আমাকে যদি মানে অগ্নি প্রদান করেন তাহলে আমি আপনার কিছু মঙ্গল কথা বলে দিতে পারব। রামচন্দ্র সেই বনের কাঠ দিয়ে সেই কবন্ধকে জল মানে জীবন্ত অবস্থায় পুড়িয়ে দিলেন। তিনি এক দিব্য শরীর ধারণ করে উপরের দিকে উঠে বলছেন যে হে ভগবান রামচন্দ্র, আমি বিশ্বাবসুক নামক গন্ধর্ব, ব্রাহ্মণদের আমি কিছু ক্ষয়ক্ষতি করার জন্য, অবমাননা করার জন্য আমাকে তারা অভিসম্পদ দিয়ে আমাকে এই শরীর প্রাপ্ত করিয়ে দিয়েছেন। তা আমাকে তারা বলেছিলেন যে ভগবান রামচন্দ্র তোমাকে যদি সহস্তে অগ্নি সংযোগ করে তোমাকে মেরে দেন, তাহলে তুমি মুক্তি পাবে। তা হে প্রভু, আপনার কৃপায় আজ আমি পুনরায় মানে পূর্বের শরীর প্রাপ্ত হয়েছি। এখন আপনি শুনুন, আপনার সহধর্মিনীকে সেই দুষ্ট রাবণ এখান থেকে নিয়ে গেছে। আপনি একলা আপনার পক্ষে অসুবিধায় সেই কার্য মানে সীতাদেবীকে উদ্ধার করা। আপনি এখান থেকে ঋষ্যমুখ পর্বতে যান, সেখানে দেখতে পাবেন একটি পম্পা সরোবর রয়েছে। সেখানে বালির ভাই সুগ্রীব সে পাঁচজন মন্ত্রীদের নিয়ে সেখানে থাকে। আপনি সেই সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব করুন, তাহলেই আপনি আপনার সহধর্মিনীকে উদ্ধার করতে পারবেন বলে তিনি চলে গেলেন। ভগবান রামচন্দ্র মনোদুঃখে লক্ষ্মণকে সঙ্গে করে নিয়ে সমস্ত জায়গায় অন্বেষণ করতে করতে সেই ঋষ্যমুখ পর্বতে গিয়ে উপস্থিত হলেন। এবার ঋষ্যমুখ পর্বতে গিয়ে সেখানে সুগ্রীব, হনুমানজি, জাম্বুবান, অঙ্গদাদি রয়েছেন। তারা চিন্তা করলেন এ বোধহয় বালির দূত হবে, এই ঋষ্যমুখ পর্বতে বালি আবার আসতে পারে না। কারণ এক ঋষি অভিসম্পাদ দিয়েছিল যে তুমি যেদিন এই ঋষ্যমুখ পর্বতে আসবে সেদিন তোমার মৃত্যু হবে। তখন বুদ্ধি করে সুগ্রীবাদি তারা ওই ঋষ্যমুখ পর্বতেই থাক, তা না হলে বালি তাদের মেরে ফেলবে। তারা চিন্তা করলো কি জানি এখানে তো বালি আসতে পারে না, তাহলে বালির হয়তো কোনো মানে দূত প্রেরণ করেছে আমাদের মেরে ফেলার জন্য। তাই হনুমানজিকে সেই কার্যে নিযুক্ত করলেন, তুমি তদন্ত করো কে। ভগবান রামচন্দ্রকে হনুমানজি পরীক্ষা করলেন। পরীক্ষা করে তিনি জানতে পারলেন যে তিনি তারই উপাস্য দেবতা ভগবান শ্রী রামচন্দ্র। তাকে দণ্ডবাদ প্রণাম করে তিনি বললেন, প্রভু আপনি এখান থেকে ঋষ্যমুখ পর্বতে উঠতে পারবেন না। তো বলছেন, লক্ষ্মণ বলছে যে তাহলে যাব কি করে। বলছেন, কেন, আমি বিশাল শরীর ধারণ করব, তা প্রভু আপনারা দুজন আমার স্কন্ধে বসবেন, আমি উড়িয়ে নিয়ে যাব। তখন লক্ষ্মণ বলছে, না না দাদাজি, এ কোনো মায়াবি হবে, এ বোধহয় সেই রাবণ পাঠিয়েছে। ভগবান রামচন্দ্র তাকে বুঝিয়ে বললেন, না না, আমি তার পরীক্ষা করে নিয়েছি আর সেও আমাকে চিনে নিয়েছে, অসুবিধা নেই। দেখতে দেখতে তারা ঋষ্যমুখ পর্বতে গিয়ে উপস্থিত হলেন। সেখানে সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব হল। তিনি সুগ্রীবকে বললেন যে আমি বালিকে বধ করে তোমাকে কিষ্কিন্ধা ফিরিয়ে দেব, তার পরিবর্তে তুমি তোমার বানর সেনাদের সাহায্যে আমার পত্নী সীতাদেবীকে উদ্ধার করবে। একে অপরের মধ্যে মানে একটি প্রতিজ্ঞা বদ্ধতা হয়ে গেল। এবারে তিনি রামচন্দ্রের কথা অনুযায়ী কি করলেন, তিনি কিষ্কিন্ধায় গুহার সমীপে গিয়ে সুগ্রীব তার জ্যেষ্ঠ ভ্রাতা বালিকে বলছেন, বালি বেরো। এবারে সেই বালি সে যখন বেরোচ্ছে বলছেন, ওহো আবার এসে গেছে সেই দুষ্ট সুগ্রীব, কিন্তু দুষ্ট হিসাব মতন বালি। সে আবার অনেক চরিত্র আমরা সংক্ষেপ আকারেই শ্রবণ করছি, আপনারা সকলেই তো জানেন। এবারে বালি যখন বলছেন যে তার স্ত্রীকে বলছেন যে সেই দুষ্ট আবার এসেছে, আমার ভাই বলে তাকে আমি চার চারবার ছেড়ে দিয়েছি, কিন্তু এবার আমি মেরে দেব। তার স্ত্রী, বালির স্ত্রী, সে আবার মানে ভূত ভবিষ্যৎ খানিকটা বলতে পারত। সে বলছে যে মহারাজ, আমার মনে হয় আপনি যদি আজ যুদ্ধ করতে না যান তাহলে মঙ্গল। বলছেন, কেন? বলছেন যে সেই বালির গলার স্বরে বোঝা যাচ্ছে তাকে কোনো শক্তিশালী পুরুষ সাহায্য করছে, তা না হলে এই সুগ্রীবের গলার যে আওয়াজ শব্দ তা পরিবর্তনও হয়নি, তার গলার স্বরেই বোঝা যাচ্ছে সে শক্তিশালী হয়ে এসছে। আপনি যদি না যান খুব ভালো হয়। তো বলছেন, না না তুমি আমার আরতি করো আর আমি তাকে আজ শেষ করে আসব। তার স্ত্রীর ইচ্ছা নেই, সে জানে যে প্রভু রামচন্দ্র এসেছেন, তার সঙ্গে তিনি যার পক্ষে থাকেন, ভগবান যাদের সঙ্গে থাকেন, তাদের কেউ কোনো ক্ষতি করতে পারে না। তাই নিষেধ তিনি মানলেন না, তিনি বাইরে বেরিয়ে আসলেন, আর বলছেন, সুগ্রীব তুই আবার এসেছিস? বলছেন, আজ আমি তোমাকে যমালয়ে পাঠাবো। বলছেন, আরে তুই তো এক ভিতুরে ভয়ে পালিয়ে যাস, আর তুই আমার ছোট ভাই বলে তোকে আমি ছেড়ে দিই, আর তুই আজ আমাকে কিনা বলছিস যে আমাকে আজ যমালয়ে পাঠাবি? তোর সাহস কম না? আয়। এবারে যুদ্ধ আরম্ভ, ভয়ঙ্কর যুদ্ধ। তাদের যুদ্ধে গদা তো একটা অস্ত্র, তাছাড়া তারা তাল বৃক্ষ তুলে ছুঁড়ে ফেলে। তারপরে তারা বড় বড় পাহাড়কে তুলে মানে নিক্ষেপ করতে পারে এমন শক্তি। ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হলো। এবারে বালি আর সুগ্রীব একই রকম দেখছে। প্রথম দিনের যুদ্ধে মানে বালি এমনভাবে সুগ্রীবকে প্রহার করলো যে তার শরীর থেকে একেবারে রক্ত একেবারে ঝরঝর করে ঝরছে। আর সুগ্রীব জানে যে প্রভু বালিকে হত্যা করবে, অতএব আমার তো কিছু হবে না, কিন্তু তার তো সমস্ত শরীরটা রক্তাক্ত আর ভেতরের হাড়গুলো বোধহয় তছনছ হয়ে গেছে একেবারে। দিয়ে সন্ধ্যাকাল আগত হলে যুদ্ধ সমাপ্তি হলো। রামচন্দ্রের উপরে এসে সুগ্রীব ভীষণভাবে ক্রোধ প্রকাশ করলেন যে প্রভু, আপনি যদি আমাকে এইভাবে মানে মার খাওয়াবেন তাহলে আপনি আমাকে মেরে দিতেন, আপনি এইভাবে আমাকে কিভাবে মারালেন? প্রভু ঈষৎ হেসে বলছেন যে সুগ্রীব, তোমরা দুই ভাই একদম এক প্রকারের দেখতে, আমি তো দ্বিধার মধ্যে পড়ে গেলাম, কার উপরে বাণ চালাই, আমি সেজন্য কিছু করতে পারি, তুমি আমাকে ক্ষমা করো। তা বলছে, না 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 প্রভু, আমারই বলা ভুল হয়েছে, আপনি যদি না চিনতে পারেন তাহলে এতে আর আপনার দোষ কোথায়, আমরা দুই ভাই একই প্রকার দেখতে। হনুমানজি মধ্যস্থ হয়ে বললেন, প্রভু কাল আমি এই লাল ফুলের মালাটা আমাদের রাজা সুগ্রীবের গলায় পরিয়ে দেব। বলছেন, ঠিক আছে তাই হোক। তারপর দিন আবার যুদ্ধ আরম্ভ হলো, ভয়ঙ্কর যুদ্ধ। বালিও ক্রোধিত হয়ে বলছেন, ভাই সুগ্রীব, কাল তো সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই আমি তোকে প্রাণে মারিনি, কিন্তু আজ আমি ছেড়ে দেব না। প্রভু তিনি কি করলেন, বালি আর সুগ্রীবকে চিনতে পারলেন। সুগ্রীবের গলায় হনুমান প্রদত্ত একটি লাল ফুলের মালা, তাই তিনি বালিকে নিশানা করে বালিকে সেখানে বধ করলেন। এবারে বালির সম্মুখে রাম গেলেন। রাম লক্ষণকে বালি সেই মুমূর্ষু অবস্থায় মৃত্যুমুখে পতিত হয়ে তিনি দণ্ডবত প্রণাম করে বলছেন, প্রভু আপনি আমাকে বধ করবেন তা আপনি আমাকে পেছন দিক থেকে কেন মারলেন? প্রভু আপনি আমাকে সামনাসামনি মারতেন। ভগবান রামচন্দ্র কিন্তু এই বালির কাছে হিসাব মতন পরাজিতই হলেন। বলছেন, প্রভু আপনি তো বীর, আপনি তো ভগবান, তা আপনি আমাকে নেহত্যা, সেই আপনার সঙ্গে আমার কোনো প্রকার শত্রুতা নেই, তথাপি আপনি আমাকে পেছন থেকে মারলেন, প্রভু এটা আপনার ঠিক হয়নি। প্রভুর মুখ থেকে একটাও শব্দ নেই। তিনি বলছেন, প্রভু আপনি এভাবে যে আমাকে মারলেন এ একেবারে শাস্ত্র বিরুদ্ধ। প্রভু রামচন্দ্র বললেন, দেখো তুমি এখন তোমার মৃত্যুর সময় তুমি শাস্ত্র নিয়ে ঘাটাঘাটি করছো, আর তুমি চিন্তা করো তোমার ছোট ভাইয়ের স্ত্রী, তাকে তুমি নিজের স্ত্রী রূপে ভোগ করো এবং তার সঙ্গে থাকো, এটা কোন শাস্ত্রে আছে? এজন্যই আমি তোমাকে প্রাণদণ্ড দিয়েছি। তারপরে বালি প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করলেন আর বললেন, প্রভু তাহলে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী, ক্ষমা করুন। এবারে বালির মৃত্যু হলে সুগ্রীব কিচ্কিন্দার রাজা হলেন। তিনি অনেক উৎসাহের সঙ্গে সেই রাজভোগ করতে আরম্ভ করলেন, রাজত্ব করতে শুরু করলেন। কিন্তু সে সময় কিছু করা গেল না, বর্ষাকাল আগত। সেই ত্রেতা যুগেও মানে বর্ষার যে সময় সেটা চার মাস ছিল, খুব ভীষণ বর্ষা হতো এবং সেজন্য সেই ত্রেতা যুগের ফসলাদিও খুব সুন্দর হতো। চার মাস প্রভু কিষ্কিন্দায়ও থাকলেন না, তাহলে তো রাজধানীতে বাস করা হবে, তিনি সেই পাহাড়ের গুহার মধ্যে থেকে দিনাতিপাত করতে থাকলেন, চার মাস অপেক্ষা করছেন। আর অপরদিকে মায়া সীতার কি অবস্থা দেখুন, তিনি সেই সুরম্য ভবনে থাকলেন, মানে পাশে নন্দন বনের মতন একটি আরেকটি সুন্দর বন অশোক বনের পাশে, সেই বনটি যাকে অশোক বাটিকাও বলা হয় সেখানে রাখা হলো। দুষ্ট রাবণরাজ সে ইচ্ছা করলে সীতার সঙ্গে বলাৎকার করতে পারত, কিন্তু তার অভিশাপ ছিল যে একবার সে কোনো স্ত্রীকে যখন বলাৎকার করতে গিয়েছিল সে সময় এক ঋষি দেখে বলেছিল, আজকের পরে তুমি যদি কোনো স্ত্রীর সঙ্গে জোরপূর্বক এই সমস্ত গরিত কর্ম করতে যাও সেদিন তোমার মৃত্যু হবে। তাই সে তা করতে পারত না, তাই বলতো, শীতে তুমি আমাকে চাও, আমার ভজনা করো, আমি তোমাকে কথা দিলাম যে আমিও মন্দাদরীর থেকেও অনেক উচ্চ আসনে তোমাকে রাখব, আর তুমিই পাটরানি হবে। তিনি একটি তৃণ নিয়ে হাতে করে বলতেন, হে দুষ্ট রাবণ, আমি তোমাকে ঘৃণা করি, আর আমি একজন সাধ্বী পাতিব্রত্যা স্ত্রী, তা আমি কখনোই তোমাকে ভজনা করব না, আমি এখানে না খেয়ে শুকিয়ে মারা যাব, তথাপি আমি কোনো পরপুরুষের চিন্তন করি না। সে কিছু হুমকি দেখিয়ে আবার চলে যায়, আর সমস্ত রাক্ষসীরা তার প্রহরীতে ছিল, পাহাড়ায় ছিল, তারা বলে, বলা বলি করে, আমরা মানে এই রকম নারী দেখিনি যে রাবণের মতন ব্যক্তিকে যে চায় না, তোরা এক কাজ কর, আমরা সবাই মিলে এই সীতাকে মানে কেটে টুকরো টুকরো করে খেয়ে ফেলি, ওরা তোর মানুষের মাংস খায়। সীতা দেবী মানে ভীষণ ভীতু হয়ে যেতেন, ভয় পেয়ে জড়সড় হয়ে সেই এক বস্ত্রে সেই অশোক বৃক্ষের তলায় বসে থাকতেন। ভীষণ কষ্ট, অসাংঘাতিক দুঃখ, সর্বদাই মানে ২৪ ঘন্টায় সেই প্রভুর রামচন্দ্রের কথা চিন্তন করতেন আর রোদন করতেন। রোদন করতে করতে সীতামায়ের এই যে চক্ষুর পাশ থেকে একেবারে দাগ হয়ে গিয়েছিল, সর্বদাই অশ্রু বিসর্জন করতেন। তাই এই রাক্ষসীদের মধ্যে ত্রিজটা নামক এক রাক্ষসী ছিল, তিনি রাক্ষসী বটে কিন্তু পরম মানে ধর্মযাজন করতেন, খুব তার সুন্দর স্বভাব ছিল। তিনি সীতাকে বলছেন যে আমি যা স্বপ্ন দেখি তা সত্য হয়, আমি স্বপ্ন দেখেছি যে তোমার স্বামী সে কিষ্কিন্ধার রাজা সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব করেছে, সে অতি সত্বর এসে তোমাকে উদ্ধার করবে, আমার স্বপ্ন কোনোদিন মিথ্যা হয় না, তুমি আমাকে অন্য রাক্ষসীদের মতো মনে করো না, আমি কখনো আমার মন অধর্মে চালিত হয় না। আর হে দেবী, এই যে রাবণের যে অভিশাপ ছিল সেটি এই ত্রিজটাই বলেছিল দেবী সীতাকে, আর বলেছিল সে তোমাকে জোরপূর্বক কিছু করতে পারবে না, সে করতে গেলেই সে জ্বলে পুড়ে মারা যাবে, অতএব এই মানে গোপন রাজ রহস্য আমি তোমাকে বললাম, তুমি তাকে কোনো প্রকারেই ভয় করবে না। তাহলে সীতাও জেনে গেলেন যে তাহলে সে জোর করে কিছু আমাকে করতেই পারবে না, তাই তিনি কোনো প্রকারভাবে সেই রাবণকে আর ভয় করত না। আর এই যে ত্রিজটা, সেই ত্রিজটা মানে সীতাকে নিজের কন্যার মতো দেখে, এবং নিজ কন্যাকে যেমন মানে অভয় প্রদান করার প্রয়োজন তিনি সে সমস্তও করতেন। এইভাবে সমস্ত রাক্ষসগণ তারা বিভিন্ন প্রকারভাবে মানে তাকে মানে ভীষণভাবে সাহায্যতা করার কথা বলতেন, ভয় দেখাতেন, আর সীতা দেবী প্রভুর চিন্তা করে রোদন করে তিনি এইভাবে দিনাতিপাত করতে থাকলেন, শীত গ্রীষ্ম বর্ষা সব কিছু সহ্য করে সেই বৃক্ষ তলে যখন ভীষণভাবে ক্লান্ত হয়ে যেতেন সেই মাটিতেই তিনি কোনো প্রকারে অর্ধচন্দ্রাকৃতির মতো হয়ে গুটিয়ে শুটিয়ে কোনো প্রকারে শরীরটা সেই একটি মানে শাড়ি পরা ছিল সেটি তিনি কোনো প্রকারে শরীরকে মানে আবৃত করে সেখানেই শয়ন করে সর্বদাই রোদন করতেন। কিন্তু সেখানের এই সাথী হলো ত্রিজটা, এই ত্রিজটা নাম্নি রাক্ষসী, তিনি সীতাদেবীকে অনেক সান্ত্বনা দিয়ে বলতেন যে হে সীতে, হে পুত্রী, আমি তোমাকে কথা দিচ্ছি যে প্রভু রামচন্দ্র তোমাকে অতি অবশ্যই এখান থেকে রক্ষা করবে, তুমি আমার কথা মানো, আমি কখনো মিথ্যা বলি না।